হবক্কুক এক অধ্যায় 12 পদ ও 13 পদ, 2 অধ্যায় 1 থেকে 4 পদ। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমার পবিত্র জন, তুমি কি চিরস্থায়ী নও? আমরা একেবারে ধ্বংস হব না। হে সদাপ্রভু, আমাদের শাস্তি দেবার জন্যই তুমি বাবিলীয়দের নিযুক্ত করেছ। হে আশ্রয় পাহাড়, তুমি আমাদের শায়েস্তা করবার জন্যই তাদের নিযুক্ত করেছ। তুমি এত খাঁটি যে তুমি মন্দের দিকে তাকাতে পারো না এবং অন্যায় সহ্য করতে পারো না, তাহলে তুমি কেমন করে সেই বিশ্বাসঘাতকদের ভালো চোখে দেখেছ? দুষ্টেরা যখন তাদের চেয়ে ভালো লোকদের গ্রাস করে, তখন কেন তুমি চুপ করে থাকো? আমি আমার পাহারা স্থানে দাঁড়াব, দেয়ালের উপরে জায়গা নেব। তিনি আমাকে কি বলবেন আর আমার নালিশের কি উত্তর দেবেন তার জন্য অপেক্ষা করব। সদাপ্রভুর উত্তর। তখন উত্তরে সদাপ্রভু বললেন, এই দর্শনের কথা লেখো এবং পাথরের ফলকের উপরে স্পষ্টভাবে খোদাই করো, যাতে তা সহজে পড়া যায়। কারণ এই দর্শনের কথা পূর্ণ হবার সময় এখনও বাকি আছে, কিন্তু তা তাড়াতাড়ি এগিয়ে আসছে এবং সে দর্শন মিথ্যা প্রমাণিত হবে না। দেরি হলেও তার জন্য অপেক্ষা করো, তা ঠিক সময় নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি এই কথা লেখো, অহংকারী বাবিল সৎ নয়, কিন্তু যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে তার বিশ্বস্ততার দরুন বেঁচে থাকবে। কে উত্তর দেবে? কেবল বিশ্বাসের মধ্য দিয়েই মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয়। হবক্কুক 2 অধ্যায় 4 পদ। নবী হবক্কুকের একটি প্রশ্ন ছিল, এই জগতে এত অন্যায়, এত দুষ্টতা চলছে, অথচ ঈশ্বর কিছু করছে না কেন? তিনি জিজ্ঞাসা করছেন, কেন তুমি মন্দকে সহ্য করো? গীত রচক দাউদ একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যেমন তিনি গীতসংহিতা 73:3 পদে বলেছেন, আমি দুষ্টদের উন্নতি দেখছিলাম। তারা উভয়ই ঈশ্বরের কাছ থেকে এই উত্তর পেয়েছিলেন, ঈশ্বর তার সুপরিকল্পিত ব্যবস্থা অনুসারে সবকিছু চালান। হবক্কুককে তিনি বলেছিলেন, যদিও উত্তর দিতে দেরি হয়, অপেক্ষা করো, তোর অবশ্যই আসবে। ইসরায়েলরা এই সত্য দেখতে পেয়েছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পাপের জন্য বলি দিতে দিতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল এবং তারা প্রতিমা পূজার দিকে ঝুঁকে পড়েছিল। তথাপি যখন সময় ঠিকই পূর্ণ হল, ঈশ্বর তখন তার পুত্রকে পাঠালেন। ঈশ্বরের সুস্পষ্ট পরিকল্পনার মধ্যে একটা সুনির্দিষ্ট ফর্দ আছে, পৃথিবীর সকল ভুল ভ্রান্তি ঠিক করার সময় অবশ্যই আসবে। আপনার কাজ শুধু অপেক্ষা করা। আমরা যখন অপেক্ষা করছি, এই সময় কিভাবে আমাদের জীবন কাটাতে হবে সে সম্পর্কে আমাদের স্বর্গস্থ পিতা নীতি দিয়েছেন। এই নীতি হল এই, কেবল বিশ্বাসের মধ্য দিয়েই মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয়। রোমীয় 1:17। বিশ্বাস দ্বারা আমরা খ্রিস্টীয় জীবন যাপন করি, গালাতীয় 3:11। এবং বিশ্বাসের মাধ্যমেই আমরা সুরক্ষিত হই, ইব্রীয় 10:38। বিশ্বাস বর্তমান বিষয়ের দিকে তাকায় না, বরং অদৃশ্য ঈশ্বরের প্রতি এর লক্ষ্য। বিশ্বাস ঈশ্বরের উপর নির্ভর করে এবং চিরস্থায়ী উদ্দেশ্যে কাজ করে। একদিন জলরাশি যেমন সমুদ্রকে গ্রাস করে, তেমনি ঈশ্বরের জ্ঞান সম্পূর্ণ পৃথিবীকে পরিপূর্ণ করবে। হবক্কুক পুস্তকের শেষ 3 পদ পড়ুন এবং সেই অনুসারে নিজেকে শান্তিতে পরিচালনা করুন। মানুষ কেন কষ্ট করে, সন্ধ্যায় মরে, প্রাতে বাঁচে? প্রশ্ন যতই কঠিন হোক না, উত্তর আছে পিতার কাছে।
বাইবেলের মথি লিখিত সুষমাচার 5:13-16। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায়, তবে তা কেমন করে আবার নোনতা করা যাবে? সেই লবণ আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ের তলায় মারবার উপযুক্ত হয়। তোমরা জগতের আলো, পাহাড়ের উপরের শহর লুকোনো থাকতে পারে না। কেউ বাতি জেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে। এতে ঘরের সমস্ত লোকই আলো পায়। সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তোমরা পৃথিবীর লবণ। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকায় লবণ একটি গুরুত্বপূর্ণ শিল্প। লবণ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। লবণ আমাদের খাদ্য সামগ্রীকে স্বাদযুক্ত করে, খাদ্যদ্রব্য অনেক দিন ধরে রাখার জন্যে এবং পচনের হাত থেকে রক্ষা করার জন্যে লবণ দিয়ে রাখা হয়। আবার অনেকে জানেও না যে লবণ আমাদের শরীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে শরীরকে সচল রাখে। আমাদের রক্তের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ থাকা একান্তই প্রয়োজন। তা না হলে এর অভাবে যে কোনো সময় রোগ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। লবণ শব্দটি পবিত্র বাইবেলে অনেকবার বিভিন্ন প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। আসুন আমরা পবিত্র বাইবেলের নিম্নলিখিত পদগুলো দেখি। চুক্তিবদ্ধ হওয়ার প্রতীক, লেবীয় 2:13, দ্বিতীয় বংশাবলী 13:5, আরোগ্যকারী ক্ষত জায়গা পরিষ্কার করে, দ্বিতীয় রাজাবলী 2:20-21, ক্ষুধা সৃষ্টিকারী ইয়োব 6:6, শান্তির পথ মার্ক 9:50, খ্রিস্টের সাক্ষী হওয়ার জন্যে উৎসাহ মথি 5:13, ভালো বিশ্বাসী হিসেবে খ্রিস্টিয়ান জীবনযাপনের চিহ্ন কলসীয় 4:6। অন্যদের সাথে আপনার যোগাযোগ রক্ষা করতে গিয়ে আপনি কতটুকু লবণ ব্যবহার করেন? আপনার কাজ এবং আচার ব্যবহার দ্বারা লোকেরা কি বুঝতে পারে যে আপনি যিশুর শিষ্য? লবণের চুক্তির মতো আপনার কথার উপর কি নির্ভর করা যায়? আপনি কি খ্রিস্টের জন্যে অন্য লোকের ক্ষুধার সৃষ্টি করতে পারেন? শান্তিপূর্ণভাবে বাস করার জন্য আপনি কি অন্যকে উৎসাহ দিতে পারেন? আপনি কি ভালোভাবে খ্রিস্টীয় জীবনযাপন করেন? মনে রাখবেন, এই পাপপূর্ণ পৃথিবীতে আপনি জগতের লবণ হিসেবে বাঁচতে পারেন। আমরা সবাই লবণ হয়ে বাসব ভালো পরস্পর, সুখ ও শান্তি আনব বয়ে, ঘুচিয়ে দেব আপন পর। বাইবেলের মথিলিখিত সুষমাচার 6:25-34, এই জন্য আমি তোমাদের বলছি কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে, কিংবা কি পরবে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। বনের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বনে না, কাটে না, গোলাঘরে জমাও করে না, আর তবু তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্যে কে চিন্তাভাবনা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? কাপড় চোপড়ের জন্য কেন চিন্তা করো? মাঠের ফুলগুলোর কথা ভেবে দেখো, সেগুলো কেমন করে বেড়ে ওঠে। তারা পরিশ্রম করে না, সুতাও কাটে না, কিন্তু আমি তোমাদের বলছি, সলোমন রাজা এত জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটারও মতো তিনি নিজেকে সাজাতে পারেননি। মাঠের যে ঘাস আজ আছে আর কাল চুলোয় ফেলে দেওয়া হবে, তা যখন ঈশ্বর এভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাবেন তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য কি খাবো বা কি পরব বলে চিন্তা করো না। অজিহুদিরাই এই সব বিষয়ের জন্য ব্যস্ত হয়। তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এসব জিনিস তোমাদের দরকার আছে, কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয়ে চিন্তা করো না, কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। দুশ্চিন্তার পাপ। তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এসব জিনিস তোমাদের দরকার আছে। ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই ভবিষ্যৎ সম্পর্কে বেশি চিন্তা করে। জীব জন্তুদের মধ্যে চিন্তার কোনো চিহ্নই দেখা যায় না। কোনো শিয়াল এই বলে বিরক্ত হয় না যে তার একটিমাত্র গর্ত আছে। অতিরিক্ত খাদ্য জোগাড় করতে হবে বলে কোনো কাঠবিড়ালি কখনো ভারাক্রান্ত হয়ে পড়ে না। কোনো কুকুর তার বৃদ্ধ বয়সে খাবার পাবে না এই চিন্তা করে ক্ষুধার্ত হয়ে পড়ে না। অবশ্য এভাবে জীবজন্তুর সাথে আমাদের ব্যবহারের তুলনা করাটা ঠিক নয়, কারণ চিন্তা করার মতো বুদ্ধি এদের নেই। তবুও কথা থেকে যায় যে আমাদের মনের সমস্যা সৃষ্টিকারী এই দুশ্চিন্তা শুধু বোকামিই নয়, পাপও বটে। বিশ্বাসীদের ক্ষেত্রে এটা বোকামি এই জন্য যে এটা সমস্যার কোনো সুরাহা করে না, আর পাপ এই জন্য যে ঈশ্বরের উপর বিশ্বাসের অভাবের কারণেই মনের দুশ্চিন্তা আসে। প্রভু যীশু উল্লেখ করেছেন যে আমাদের এমন একজন স্বর্গস্থ পিতা আছেন যিনি পাখি ও ফুলকে সুন্দর করে সাজিয়েছেন, আর তিনি আমাদের জন্যে আরও বেশি চিন্তা করেন। দুশ্চিন্তা মুক্ত হওয়ার একমাত্র উপায় হল একটি দিন যাপন করার জন্য ঈশ্বরের উপর শিশু সুলভ নির্ভরতা, যা আমাদের প্রয়োজনীয় শক্তি যোগাবে। আমরা যে আগামীকালকের জন্য কোনো চিন্তা করব না তা নয়, কিন্তু আমরা অকারণ দুশ্চিন্তা থেকে রক্ষা পাব। দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তির অতিরিক্ত সম্পদ এবং পদমর্যাদায় তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমি অনেক গরিব বিশ্বাসীদের দেখেছি যারা প্রয়োজনের তুলনায় কম খাবার পেয়েও সত্যিকারভাবে হাসতে পারে। এমনকি আজকের খাবার যথেষ্ট না হলেও আগামী কালকের জন্য তারা চিন্তা করে না। অথচ তাদের চেয়েও ধনী বিশ্বাসী ভাই বোনেরা আগামী ২০ বছর তাদের কিভাবে কাটবে এই নিয়ে প্রায় দুশ্চিন্তায় মগ্ন থাকে। আপনি কি দুশ্চিন্তায় মগ্ন? এই অবিশ্বাসের পাপ স্বীকার করুন এবং বিশ্বাসে ঈশ্বরের উপর নির্ভর করতে আরম্ভ করুন। মনে রাখবেন, আপনার কি প্রয়োজন তা আপনার স্বর্গস্থ পিতা জানেন। আমরা বৃথায় চিন্তা করে সময় করি অপচয়, প্রভু চান তার কাছে দেই মোদের চিন্তা সমুদয়। বাইবেলের মথিলিখিত সুষমাচার ১৪ অধ্যায় ১৩ থেকে ২১ পদ। যোহনের মৃত্যুর খবর শুনে যীশু একাই সেখান থেকে নৌকায় করে একটা নির্জন জায়গায় চলে গেলেন। লোকেরা সে কথা শুনে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে হাঁটা পথে তার পিছন ধরল। তিনি নৌকা থেকে নেমে লোকদের ভিড় দেখতে পেলেন আর মমতায় পূর্ণ হয়ে তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সুস্থ করলেন। দিনের শেষে শিষ্যেরা তার কাছে এসে বললেন, জায়গাটা নির্জন, বেলাও গেছে, লোকদের বিদায় করে দিন যেন তারা গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনতে পারে। যীশু তাঁদের বললেন, ওদের যাবার দরকার নেই, তোমরাই ওদের খেতে দাও। শিষ্যেরা তাকে বললেন, আমাদের এখানে পাঁচখানা রুটি আর দুটো মাছ ছাড়া আর কিছুই নেই। তিনি বললেন, সেগুলো আমার কাছে আনো। পরে তিনি লোকদের ঘাসের উপর বসতে আদেশ করলেন আর সেই পাঁচখানা রুটি আর দুটো মাছ নিয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। এরপরে তিনি রুটি ভেঙে শিষ্যদের হাতে দিলেন আর শিষ্যেরা তা লোকদের দিলেন। তারা প্রত্যেকে পেট ভরে খেল। খাওয়ার পরে যে টুকরোগুলো পড়ে রইল শিষ্যেরা তা তুলে নিলেন আর তাতে ১২টা টুকরি পূর্ণ হল। যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছেলে মেয়ে ছাড়া ৫,০০০ পুরুষ ছিল। পরিপূর্ণ তবুও ক্ষুধার্ত, ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং যারা বসেছিল তাদের ভাগ করে দিলেন। প্রভু যীশুর সমস্ত আশ্চর্য কাজের মধ্যে কেবলমাত্র ৫,০০০ লোককে খাওয়ানোর ঘটনাটি ৪টি সুষমাচারে লেখা হয়েছে। প্রত্যেক সুষমাচারে উল্লেখ করে যে লোকদের মধ্যে রুটি ও মাছ পরিবেশন করার পূর্বে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। প্রতিজন লেখকই বর্ণনা করেছেন যে তিনি খাদ্য সামগ্রীকে আশীর্বাদ করলেন বা ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। প্রার্থনার মধ্যে তিনি দুটি কাজ করলেন। প্রথমত, তিনি স্বীকার করলেন যে শারীরিক জীবনের জন্য তিনি তার স্বর্গস্থ পিতার কাছে নির্ভরশীল। দ্বিতীয়ত, তিনি তার পিতাকে তার পদমর্যাদার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন। স্পেনের রাজা আলফানসো ১৯ বুঝতে পেরেছিলেন যে যে ছেলেরা আদালতে তার সেবা করত তারা খাবার আগে প্রার্থনা করতে ভুলে যাচ্ছিল, সুতরাং তিনি তাদের শিক্ষা দেবেন বলে মনস্থ করলেন। তিনি একটা ভোজের আয়োজন করে সেই ভোজে তাদের নিমন্ত্রণ করলেন। আয়োজন হল, খাবার চলছে, এমন সময় ছেঁড়া কাপড় পরা এক ভিক্ষুক এসে বসল এবং বিপুল পরিমাণ খাবার খেতে আরম্ভ করল। খাবার কাজ যখন শেষ হল তখন কোনো কিছু না বলেই সে বেরিয়ে গেল। তখন সেই ছেলেটা চিৎকার করে বলল, সেই অকৃতজ্ঞ হতচ্ছাড়াকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। তারা আরও বলল, সে রাজার খাবার খেল অথচ তাঁকে কৃতজ্ঞতা জানালো না। তখন মহামান্য রাজা উঠে দাঁড়ালেন আর সমস্ত লোক নীরব হয়ে তার দিকে তাকাল। তিনি বললেন, তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে তোমরা প্রতিদিন প্রচুর পরিমাণ আশীর্বাদ লাভ করছ, সূর্যের তেজ উপভোগ করছ, তাঁর দেওয়া বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, তার দেওয়া খাবারে উদর পূর্তি করছ, অথচ এসব কিছুর জন্য একবারও তাঁকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করছ না। তোমরা তো সেই ভিক্ষুকের চেয়েও বেশি অকৃতজ্ঞ। আসুন, খাদ্য গ্রহণের পূর্বে যিনি খাদ্যের যোগানদাতা আমরা তাকে ধন্যবাদ দেই। এইভাবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের করুণাময় প্রভুকে কৃতজ্ঞতা জানাতে আর অবহেলা না করি। বাইবেলের মথি লিখিত সুষমাচার ১৮ অধ্যায় ৭-৯ পদ। সাগরের গভীর জলে ডুবিয়ে দেওয়া বরং তার পক্ষে ভালো। হায় জগৎ, পাপের পথে নিয়ে যাবার জন্যে কত উস্কানি না তোমার মধ্যে আছে। অবশ্য সেই সব উস্কানি আসবেই, তবুও ধিক সেই লোককে যার মধ্য দিয়ে সেই উস্কানি আসে। তোমার হাত কিংবা পা যদি তোমাকে পাপের পথে টানে তবে তা কেটে ফেলে দাও। দুই হাত ও দুই পা নিয়ে চিরকালের আগুনে পড়বার চেয়ে বরং নুলা বা খোঁড়া হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। তোমার চোখ যদি তোমাকে পাপের পথে টানে তবে তা উপড়ে ফেলে দাও। দুই চোখ নিয়ে নরকের আগুনে পড়বার চেয়ে বরং কানা হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। বুদ্ধিমান কাঁকড়া, তোমার হাত যদি তোমাকে পাপের পথে টানে তবে তা কেটে ফেলে দাও। দুই হাত নিয়ে নরকে যাবার চেয়ে বরং নুলা হয়ে জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। সমুদ্র তীরে আপনি কখনো কাঁকড়া দেখেছেন? এগুলো এক ধরনের বেহালা কাঁকড়া, যা এক ইঞ্চি পরিমাণ লম্বাও হবে না। মাছ ধরার জন্য এগুলো খুবই উপকারী, সুতরাং লোকেরা এগুলোকে সেই উদ্দেশ্যেই ব্যবহার করে। এই কাঁকড়াগুলোর শক্ত নখযুক্ত একটা পা আছে যা তার পিঠের উপর বেহালার মতো দেখায়, সেই জন্য একে বেহালা কাঁকড়া বলা হয়। আপনি যদি এই কাঁকড়া ধরার জন্য তার নখযুক্ত সেই পায়ে হাত দেন তাহলে সে সঙ্গে সঙ্গে তাদের শরীরটা পা থেকে আলাদা করে নেবে। তার পাটা আপনার হাত কামড়ে থাকবে, অথচ সে হেঁটে দিব্যি আরামে চলে যাচ্ছে। আজকাল বাইবেল পড়তে পড়তে এই ঘটনা আমার মনে পড়ে যায়। আপনি কি পড়েছেন? আপনার একটা চোখ, একটা হাত কিংবা একটা পা চলে গিয়েও যদি আপনার সমস্ত জীবন রক্ষা পায় তাহলে ভালো। এই ছোট্ট কাঁকড়া আমাকে এই শিক্ষা দিল, সে তার জীবন রক্ষা করার তাগিদে শরীরের একটা অংশ বাদ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। অবশ্য শেষে তার নতুন পা গজিয়ে উঠতে সমর্থ। কত লোক এভাবে তাদের মূল্যবান কোনো কিছু হারাতে হবে বলে তারা যিশুর উপর বিশ্বাস করতে ভয় করে। হতে পারে এটা তাদের সামাজিক কোনো অবস্থান, কোনো পারিবারিক সম্পদ অথবা কোনো পদমর্যাদা। সেই যুবকের কথা আমরা জানি যে যিশুর চেয়েও তার সম্পদকে বেশি ভালোবেসেছিল। সে জগতে ধন সঞ্চয় করেছিল কিন্তু স্বর্গের বৈভব হারিয়েছিল। এটা সত্য যে ধন সম্পদ ত্যাগের দ্বারা আমরা মুক্তি পাই না, তবে এগুলো যে আমাদের খ্রিস্টের কাছ থেকে দূরে সরিয়ে রাখে তাও তো মিথ্যে নয়। যে ব্যক্তি জগতের ধন সম্পদের জন্য অনন্ত জীবনও ত্যাগ করতে প্রস্তুত থাকে তার চেয়ে ওই বোবা কাঁকড়া অনেক অনেক বেশি বুদ্ধিমান। ধন সম্পদ, গাড়ি বাড়ি কি বা স্থায়ী অবশেষে অসার শূন্য পড়ে থাকে প্রাণটা যদি ধুলোই মেশে। বাইবেলের মথিলিখিত সুষমাচারের 25 অধ্যায় 8 ও 9 পদ। বুদ্ধিহীনারা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে আমাদের কিছু দাও, কারণ আমাদের বাতি নিভে যাচ্ছে। তখন সেই বুদ্ধিমতী মেয়েরা উত্তরে বলল, না, তেল যা আছে তাতে হয়তো আমাদের ও তোমাদের কুলোবে না, তোমরা বরং দোকানদারদের কাছে গিয়ে নিজেদের জন্য তেল কিনে নাও। অযথা তেল অপচয়। তোমাদের তেল থেকে আমাদের কিছু দাও, না, তেল যা আছে তাতে হয়তো আমাদের ও তোমাদের কুলোবে না। একজন লোক সম্বন্ধে এই গল্প বলা হয় যে সে একটি এবড়ো থেবড়ো সমুদ্র তীরে একটি জাঁকালো আলোস্তম্ভ তৈরি করেছিল। কয়েক সপ্তাহ পরপরই তাকে পরের মাসের জন্য যথেষ্ট তেল দেওয়া হতো। সেই তীরের নিকটেই ছিল আলোকস্তম্ভ, সুতরাং প্রায়ই তার বাসায় অতিথিদের ডাক পড়ত। এক রাতে এক মহিলা তার ছেলে মেয়েদের শীত দূর করার জন্যে তার কাছ থেকে কিছু তেল চাইল, আর একজন পিতা তার সন্তানদের পড়াশুনো চালিয়ে যাবার জন্যে কিছু তেল প্রয়োজন বলে এসে জানাল। অপর একজন এসে বলল, তেলের অভাবে তার গাড়ির চাকা ঘুরছে না, ফলে তারও কিছু তেলের খুব দরকার। লোকটা দেখল যে তাদের প্রত্যেকটা কারণই যুক্তিসঙ্গত, সুতরাং সে তার প্রয়োজনীয় তেল থেকে এখানে একটু ওখানে একটু করে দিয়ে দিল। মাসের শেষে সে দেখল যে তার তেলের ট্যাঙ্কি প্রায় শূন্য। শীঘ্রই আলোকস্তম্ভ নিভে গেল। ওই রাতে তিনটা জাহাজ ডুবে গিয়ে অনেক লোক প্রাণ হারাল। কর্মরত লোক আলোকস্তম্ভের কর্তৃপক্ষের কাছে অনুতাপপূর্বক ক্ষমা চাইল, কিন্তু তাদের উত্তর একটাই, অন্যদের উপরে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব হল আলো জ্বালিয়ে রাখা। অন্যদের অনুরোধ যতই ভালো হোক না কেন, তাতে কিছু যায় আসে না। সবচেয়ে মর্মান্তিক হল তোমার ব্যর্থতা। আমাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাবার জন্যে ঈশ্বর আমাদের সময়, গুণাবলী এবং প্রয়োজনীয় শক্তিও দিয়েছেন। ঈশ্বর কি চান তাই আমাদের প্রথমে খুঁজে দেখতে হবে। যদি আমরা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজের জন্যে আমাদের সময়, শক্তি ও গুণাবলী ব্যবহার করি, সেটার গুরুত্ব তখন যতই দেখা যাক না কেন, যখন আসল প্রয়োজনের সময় আসবে তখন আমরা দেখব যে আমাদের তেল ফুরিয়ে গেছে, আমাদের আত্মিক আলো আর জ্বলছে না। আপনি কি ঈশ্বরের বিষয়গুলো বাদ দিয়ে সামাজিক কাজে বা ব্যবসা বাণিজ্য নিয়ে অথবা কোনো নতুন খেলায় মেতে উঠেছেন? কিছু সৃষ্টির কাজে খুব ব্যস্ত আছেন? অপ্রয়োজনীয় কাজে আপনার তেল নষ্ট করবেন না। দ্রুত অন্ধকারের দিকে ধাবমান এই পৃথিবীতে যীশুখ্রিস্টের আলো উজ্জ্বল করার জন্য আপনার শক্তি ব্যবহার করুন। বাইবেলের মার্ক লিখিত সুষমাচার 7 অধ্যায় 14-23 পদ। এরপরে যীশু লোকদের আবার তার কাছে ডেকে বললেন, আপনারা সবাই আমার কথা শুনুন ও বুঝুন। বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অশুচি করতে পারে না, বরং মানুষের মধ্য থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। এরপরে যীশু যখন লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন, তখন শিষ্যেরা সেই কথার মানে তাকে জিজ্ঞাসা করলেন। যীশু তাঁদের বললেন, তোমরা কি এতই অবুঝ? তোমরা কি বোঝো না যে বাইরে থেকে যা মানুষের ভেতরে ঢোকে তা তাকে অশুচি করতে পারে না? এর কারণ হল তা তো তার অন্তরে ঢোকে না, কিন্তু পেটে ঢোকে এবং পরে দেহ থেকে বের হয়ে যায়। এই কথাতেই যীশু বুঝিয়ে দিলেন যে সব খাবারই শুচি। যীশু আরও বললেন, মানুষের ভেতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে, কারণ মানুষের ভেতর অর্থাৎ অন্তর থেকেই মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, লোভ, অন্যের ক্ষতি করবার ইচ্ছা, ছলনা, খারাপ স্বভাব, হিংসা, গালাগালি, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে। এইসব মন্দতা মানুষের ভিতর থেকেই বের হয়ে আসে এবং মানুষকে অশুচি করে। একবার আমি আমার আলমারি খুলতেই হঠাৎ আঁতকে উঠি, দেখি এরা প্রায় শেষ করে দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, উই পোকা। অত্যন্ত সংগোপনে তারা এই আলমারির কাঠের ভেতরের অংশ খেয়ে ফেলেছিল, কিন্তু উপরের দিকটা দেখলেই বোঝাই যেত না যে একটু চাপ দিলেই এর অস্তিত্ব থাকবে না। উইপোকা এমন এক গুপ্ত ঘাতক যে খুব সতর্কভাবে ততক্ষণ পর্যন্তই তার ধ্বংস কাজ চালিয়ে যাবে যতক্ষণ সম্পূর্ণ কাজটা ধ্বংসস্তূপে পরিণত না হয়। এই বিরক্তিকর পোকা একসময় তেলাপোকা বা আরশোলাদের আত্মীয় ছিল, অন্ধকারেই যাদের বসবাস। উইপোকারা গাছের মধ্য থেকে খাদ্যোপাদান পায়। তারা তাদের পেটের মধ্যে এক ধরনের জীবাণু বয়ে নিয়ে যায়, যে জীবাণু প্রথমে ওই গাছকে হজম করতে তাদের সাহায্য করে, অথচ সেই জীবাণুগুলোকেও পরে তারা খেয়ে ফেলে। কি বিশ্রী ধূর্তই না এই পোকা! ওই পোকারা আমাদের কাছে কপট লোকদের প্রকৃত ছবিই তুলে ধরে। তারা গোপনে গোপনে গাছের আসল অংশটায় নষ্ট করে দেয়। বাইরের অংশটা দেখে কিছুই বোঝা যায় না যে এর প্রকৃত অবস্থাটা কি। পাপ ওই পোকার মতো এবং ওই পোকা পাপের মতো। পাপ প্রথমে গোপনীয় জীবনকেই আক্রমণ করে। যিশু বলেন, অন্তরেই পাপের আরম্ভ, ভেতর থেকেই তা বেরিয়ে আসে। একসময় তা পরিপক্ক হয়ে বাইরে প্রকাশ পায়, তখন তার ধ্বংসকাজ দেখা যায়। পরিমাণ মতো ঔষধ যেমন স্প্রে, বিষাক্ত পাউডার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ওই পোকা দমন করা যায়। আবার বিভিন্ন প্রলেপ ব্যবহার করে এই পোকার আক্রমণ থেকে রক্ষাও পাওয়া যায়। কিন্তু পাপের জন্যে একমাত্র প্রলেপ হল যীশুখ্রিস্টের রক্ত। এই প্রলেপ তার উপর এবং তার বাক্যের উপর বিশ্বাসে লাগাতে হয়। এছাড়া খ্রিস্টীয় জীবনে জয়লাভের অন্য কোনো উপায় নেই। একটুখানি আগুন যেমনি বিশাল বিনাশ আনতে পারে, পাপের একটা বিন্দু তার চেয়ে ধ্বংসযোগ্য সাধন করে।
যে দিকে